পর্ব ৪ গুনাহের অভিশাপ এবং আল্লাহর ওয়াদা।
মানুষের শুরুর ইতিহাসে মানুষ এবং আল্লাহ একসাথে ছিলেন, শান্তি ও আনন্দ রাজত্ব করছিল। তারপর মানুষ নিয়ম ভঙ্গ করল। যেদিন আদম ও হাওয়া গুনাহ করলেন, সেদিনই আল্লাহ তাদের গুনার ব্যাপক পরিণতি ঘোষণা করলেন। স্ত্রীলোককে তিনি বললেন, তুমি যন্ত্রণার মধ্য দিয়ে সন্তান প্রসব করবে, স্বামীর জন্য তোমার খুব কামনা হবে, আর সে তোমার উপর কর্তৃত্ব করবে। গুনাহ প্রবেশ করার আগে হাওয়া তার স্বামীর সাথে নিঃস্বার্থ ভালোবাসা আর যত্নে আনন্দ করতেন, কিন্তু যখন গুনাহ আসলো, তখন বিয়ের আনন্দে দ্বন্দ্ব আর ব্যথা যুক্ত হল। পরে আল্লাহ আদমকে বললেন, তোমার দরুন মাটিকে বদদোয়া দেয়া হল, সারা জীবন ভীষণ পরিশ্রম করে তবে তুমি মাটির ফসল খাবে। তোমার জন্য মাটিতে কাটা গাছ ও শিয়াল কাটা জন্মাবে। যে মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল সেই মাটিতে ফিরে না যাওয়া পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে খেতে হবে। তোমার এই ধুলার শরীর ধুলাতেই ফিরে যাবে। পাপের কারণেই আদম ও হাওয়া দুনিয়ার উপর তাদের কর্তৃত্ব হারিয়েছিল। তাদের দুনিয়াতে তাই কষ্ট, ব্যথা, দুঃখ, অসুস্থতা এবং মৃত্যু যুক্ত হল। আমরা কেউ কেউ এই বিষয়গুলিতে এত অভ্যস্ত যে আমরা এগুলোকে সহজভাবেই গ্রহণ করি, কিন্তু সুগন্ধি গোলাপ ঝাড়ে কষ্টদায়ক কাটা থাকবে, এটা কি আল্লাহর মূল নকশা ছিল? কিংবা শিশু জন্মের সময় গর্ভবেদনা থাকবে? অথবা আল্লাহ যাদেরকে তার সুরতে তৈরি করেছেন তারা বৃদ্ধ হবে ও মারা যাবে? না, আল্লাহ তার সৃষ্টিকে নিজের বিরুদ্ধে যুদ্ধ করতে পরিকল্পনা করেননি। এটি হয়েছিল মানুষের গুনার জন্য, যে কারণে দুনিয়া আল্লাহর অভিশাপের নিচে এসেছিল। মানব জাতি গুনাহ করেছিল এবং মানুষকে অবশ্যই মরতে হবে। গুনাহ এবং মৃত্যুর নিয়মে এটি প্রয়োজন রয়েছে। মৃত্যু হল বিচ্ছিন্নতা। গুনাহ তিন ধরনের বিচ্ছিন্নতা তৈরি করে। এক, রুহানিক মৃত্যু। মানুষের রুহ আল্লাহর কাছ থেকে আলাদা হয়। দুই, দৈহিক মৃত্যু। মানুষের রুহ এবং প্রাণ তার দেহ ও প্রিয়জন থেকে আলাদা হয়। তিন, আখেরি মৃত্যু। মানুষের দেহ, প্রাণ ও রুহ চিরকালের জন্য আলাদা হয়ে আগুনের হ্রদে নিক্ষিপ্ত হয়। গুনাহের অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য মানুষের আর কোনো উপায় থাকে না। সেখানে কি কোনো আশা ছিল? শয়তান রাজার বিশেষ সম্পদ চুরি করেছিল, কিন্তু সেটিকে আবার কিনে আনার জন্য রাজার একটি গোপন পরিকল্পনা ছিল। কারণ রাজা যে মুক্তির মূল্য দিতে পরিকল্পনা করেছিলেন তা ছিল কল্পনার বাইরে। মানুষ বা মন্দ রুহেরাও তার পরিকল্পনা বুঝতে পারেনি যতক্ষণ না পর্যন্ত তা পূর্ণ হয়েছিল। যেদিন শয়তান মানুষকে ছিনিয়ে নিয়েছিল, আল্লাহ সেদিন সাপকে বলেছিলেন, সমস্ত গৃহপালিত এবং বন্য পশুদের মধ্যে তোমাকে বেশি বদদোয়া দেয়া হল। তুমি সারা জীবন পেটের উপর ভর করে চলবে এবং ধুলা খাবে। যখন আল্লাহ সাপ সৃষ্টি করেছিলেন তখন তাদের পা ছিল, কারণ মানুষকে গোনাহে পরিচালিত করার জন্য শয়তান সাপকে ব্যবহার করেছিল। আল্লাহ পেটে ভর করে চলার অভিশাপ দিয়েছিলেন। তুমি কি জানো যে অজগর এবং বুকে হাঁটা প্রাণীদের চামড়ার নিচে ছোট গোটার মতো রয়েছে, যেখানে একসময় তাদের পা ছিল? সাপকে প্রাণীকুলে সবচেয়ে নিচু করার মাধ্যমে আল্লাহ মানব পরিবারের একটি চিত্র দিলেন যে তার নিজস্ব সময়ে তিনি পুরনো সাপ, যাকে ইবলিশ বা শয়তান বলে, যে দুনিয়ার সমস্ত লোককে ভুল পথে নিয়ে যায়, তাকে ধ্বংস করবেন। তারপর আল্লাহ শয়তান যে সাপকে ব্যবহার করেছিল তাকে বললেন, আমি তোমার ও স্ত্রীলোকের মধ্যে এবং তোমার বংশ ও স্ত্রীলোকের বংশের মধ্য দিয়ে আসা বংশের মধ্যে শত্রুতা তৈরি করব। সে তোমার মাথা পিষে দেবে আর তুমি তার গোড়ালিতে ছোবল মারবে। এটি ছিল অনেক ভাববাণীর প্রথমটা, যার মধ্য দিয়ে আল্লাহ শয়তান, গুনাহ এবং মৃত্যুর হাত থেকে মানুষকে উদ্ধারের গোপন পরিকল্পনা অল্প অল্প করে প্রকাশ করছিলেন। কিন্তু শয়তান ও তার অনুসারীদের কাছ থেকে সেই পরিকল্পনাকে লুকাতে রাজা সেই ভাববাণীকে সংকেতের মধ্যে রেখেছিলেন। আল্লাহ দুনিয়াতে একজন নাজাদদাতা পাঠানোর ওয়াদা করেছিলেন। নাজাদদাতার একজন মানবীয় মা থাকবে, কিন্তু কোনো বাবা নয়। তিনি মসীহ হিসাবে পরিচিত হবেন, যার অর্থ মনোনীত একজন। শয়তান মসীহের গোড়ালিতে আঘাত করবে, কিন্তু মসীহ শয়তানের মাথা চূর্ণ করবে। এই কথাগুলির মানে কি? পরে রাজা এটি পরিষ্কার করবেন, কিন্তু এখন আল্লাহ আদম ও হাওয়াকে একটি আশার আলো দেখালেন। হাজার বছর পরে একজন রাজার নবী লিখলেন, যে লোকেরা অন্ধকারে চলে তারা মহানুর দেখতে পাবে। একজন সতী মেয়ে গর্ভবতী হবে, আর তার একটি ছেলে হবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল, আমাদের সাথে আল্লাহ। রাজা তার বিশেষ সম্পদের মূল্য দেবেন, কিন্তু তার মূল্য কত? তোমার কি মনে আছে আদম ও হাওয়া নিষিদ্ধ ফল খাওয়ার পর কি করেছিল? তারা ডুমুরের পাতা দিয়ে নিজেদের ঢেকেছিল। তারা কি তাদের বিচারক সৃষ্টিকর্তার উপস্থিতিতে তা পরে স্বস্তিবোধ করছিল? না, তারা দোষী ও লজ্জাবোধ করছিল। আল্লাহর কাছে কোনোভাবেই ন্যায্য দেখানোর পথ ছিল না, তাই আল্লাহ তাদের জন্য কিছু করলেন। তাই মাবুদ আল্লাহ আদম ও তার স্ত্রীর জন্য চামড়ার বস্ত্র বানিয়ে তাদেরকে পরালেন। কে প্রথম পশু কোরবানি দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ কিছু পশু কোরবানি দিলেন, চামড়ার পোশাক বানালেন এবং আদম ও হাওয়াকে পড়ালেন। এটা করার মাধ্যমে আল্লাহ তাদেরকে তার ন্যায্যতা, করুণা ও রহমত সম্পর্কে কিছু সাধারণ শিক্ষা দিয়েছিলেন। এসো আমরা এই তিনটা শব্দ নিয়ে চিন্তা করি। ন্যায্যতা। মৃত প্রাণীগুলোর দিকে তাকাও। আল্লাহ কেন তাদেরকে কোরবানি করলেন? তিনি এটা আদম ও হাওয়াকে দেখাতে চেয়েছেন যে গুনাহ এবং মৃত্যুর যে নিয়ম তা নিশ্চিত। মৃত্যুর মধ্য দিয়ে তাদের গুনার শাস্তি অবশ্যই পেতে হবে। এটাই ন্যায্যতা। করুণা। আদম ও হাওয়ার দিকে তাকাও। আল্লাহ কি তাদেরকে মেরে ফেলেছিলেন? না, আল্লাহ তাদের পরিবর্তে পশুর যোগান দিয়েছিলেন। এটি ছিল তাদেরকে শাস্তি না দিয়ে তাদের গুনার শাস্তি দেয়ার আল্লাহর পদ্ধতি। এটা হল করুণা। রহমত। এখন আদম ও হাওয়ার সুন্দর কাপড়ের দিকে তাকাও। এই দুই আইনভঙ্গকারী কি এই সুন্দর উপহার পাওয়ার যোগ্য? না, কিন্তু আল্লাহ পশু কোরবানি করে তার চামড়া দিয়ে পোশাক পরিয়ে তাদেরকে রহমত দেখিয়েছেন। এটাই রহমত। মাবুদ এটি করার কারণে আদম ও হাওয়া আবার আল্লাহর সাথে মিলিত হয়ে খুশি হয়েছিলেন। পশুর রক্ত তাদের গুনাকে ঢেকে দিয়েছিল। আদম ও হাওয়া ওই দিন মৃত্যুর যোগ্য ছিল, কিন্তু নির্দোষ পশুরা তাদের বদলে মরেছিল। পশুর চামড়া তাদের লজ্জাকে আবার ঢেকে দিয়েছিল। আদম ও হাওয়া আল্লাহর উপস্থিতিতে স্বস্তি বোধ করেছিল। অনেক বছর পরে আল্লাহর একজন নবী লিখেছেন, আমার প্রাণ আল্লাহকে নিয়ে আনন্দ করবে, কারণ তিনি আমাকে উদ্ধারের কাপড় পরিয়েছেন আর সততার পোশাকে সাজিয়েছেন। গোনাকারীকে আবার ঠিক করার পথ শুধু আল্লাহর হাতে রয়েছে। যখন আল্লাহ বিদ্রোহী ফেরেশতাদেরকে বেহেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তাদের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। এই রুহগুলি যারা বেহেশতের নূরে বাস করত, গোনার কারণে তাদের কোনো ক্ষমা ছিল না, কিন্তু গোনাহে কুলুষিত মানুষ ফিরে আসার জন্য আল্লাহর একটি মহৎ পরিকল্পনা ছিল, যদি তারা মাবুদে নির্ভর করে। এখনও গোনাহের পরিণতি আছে। ঠিক যেভাবে আল্লাহ ইবলিস এবং মন্দ ফেরেশতাদেরকে বেহেশ থেকে বের করে দিয়েছিলেন, সেভাবে তিনি পুরুষ ও নারীকে দুনিয়ার বেহেশ থেকে বের করে দিলেন। বাগান থেকে তাড়িয়ে দেওয়ার পর আল্লাহ আদনের পূর্ব দিকে শক্তিশালী ফেরেশতাদেরকে রাখলেন, আর সেখানে জীবন গাছ পাহারা দেওয়ার জন্য একটি জ্বলন্ত তলোয়ারও রাখলেন, যা অনবরত ঘুরতে থাকল। জীবন গাছ ছিল আরেকটি বিশেষ গাছ যা বাগানের মধ্যখানে ছিল। শুধুমাত্র খাঁটি লোকেরাই তা থেকে খেতে পারে। আদম ও হাওয়া কোনোভাবেই খাঁটি ছিলেন না। তাদের গুণা ছিল এবং তারা বৃদ্ধ হবে এবং মারা যাবে। আমাদের সৃষ্টিকর্তা পবিত্র, এর অর্থ যে তিনি খাঁটি, নিখুঁত, পরিষ্কার এবং ধার্মিক। তার পাক স্বভাব এবং নিয়মের কারণে তিনি গুনাহের শাস্তি মৃত্যু দেন। এটি জীবনের উৎস থেকে আলাদা হওয়া। কিছু মানুষ চিন্তা করে যে আল্লাহ এত মহান যে তিনি যে আইন ঘোষণা করেছেন তা তিনি অগ্রাহ্য করতে পারেন। চিন্তা করো যে কোর্টে একজন বিচারক দেশের আইন প্রয়োগ করতে অস্বীকার করলেন। তুমি কি বলবে সেই বিচারক মহান? কল্পনা করো যে একটা ফুটবল খেলায় রেফারি খেলার নিয়মকে অগ্রাহ্য করছে, তুমি কি তাকে একজন ভালো রেফারি বলবে না খারাপ রেফারি? ইবলিস হাওয়াকে এটা বিশ্বাস করাতে চেয়েছিলেন যে সৃষ্টিকর্তা তার নিয়ম প্রয়োগ করবে না, তিনি নিয়ম ভঙ্গকারীকে মৃত্যুর শাস্তি দেবেন না, কিন্তু ধার্মিক রাজা এবং দুনিয়ার বিচারক সবসময় তার ওয়াদা রক্ষা করেন। আল্লাহ মহান, তুমি তার উপর নির্ভর করতে পারো। সততা ও ন্যায় বিচারের ওপর তোমার সিংহাসন দাঁড়িয়ে আছে, মহব্বত ও বিশ্বস্ততা তোমার আগে আগে চলে। দেখো এই প্রশ্নের উত্তর দিতে পারো কিনা, মানুষ ও ইবলিশ কি করতে পারে যা আল্লাহ করতে পারেন না? এখানে আল্লাহর নিজের উত্তর। আমার স্থাপন করা ব্যবস্থা আমি বাতিল করব না, আমার মুখ যা বলেছে তা বদলাবো না, আমার পবিত্রতায় আমি মিথ্যা বলবো না। দুনিয়ার রাজা তার ওয়াদা থেকে সরে যেতে পারেন না,